الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشکبندو দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল করিম রাউফুর রহিম আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আমরা একটা বিষয় নিয়ে, আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। তো আজ একটা আত্মিক ব্যাধি যার নাম হচ্ছে হির্স, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে প্রথমে হির্সের সংজ্ঞা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমের মধ্যে হির্সের ব্যাপারে কী বলেছেন, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হির্সের ব্যাপারে কী বলেছেন, এ সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আমরা জেনে নিই যে হির্স কাকে বলা হয়। আকাঙ্ক্ষা, হির্স আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বাংলা লোভ। আর পারিভাষিক অর্থে আকাঙ্ক্ষার আধিক্যের, আকাঙ্ক্ষার আধিক্যের ইচ্ছা করার নাম হচ্ছে লোভ। মন্দ হির্স হচ্ছে যে নিজের অংশ পাওয়ার পরেও অন্যের অংশ নেওয়ার জন্য লালসা রাখা, কোনো কিছু দিয়ে মন না ভরা, সব সময় আধিক্য আর আধিক্যের আকাঙ্ক্ষা করা। আর হির্সকারীকে লোভী বলা হয়, আর আরবিতে হারিস বলা হয়। সাধারণত হির্সের সম্পর্ক ধন দৌলতের সাথে থাকে, কিন্তু আসলে বিভিন্ন বস্তুর সাথে লোভের সম্পর্ক থাকতে পারে। কেউ যদি মালের লোভী হয় তাকে মালের হারিস বলা হয়, মালের লোভী, সম্পদের লোভী। কেউ যদি খাবারের বেশি লোভী থাকে তাকে বলা হয় খাবারের লোভী। কেউ যদি গুনাহের লোভী থাকে তাকে গুনাহের হারিস বলা হয়, গুনাহের লোভী। তো আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহি তাআলা লিখেন যে লালসা লোভ, এর সম্পর্ক খাবারের সাথেও রয়েছে, লেবাসের সাথেও রয়েছে, ঘরের সাথেও রয়েছে, দ্রব্যের সাথেও রয়েছে, ধন দৌলতের সাথে রয়েছে, ইজ্জত সম্মান মর্যাদার সাথেও রয়েছে, ইভেন প্রতিটি নিয়ামতের সাথে লোভের সম্পর্ক রয়েছে। আল্লাহ আজ্জা ওয়াজাল্লা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন, এবং তুমি অবশ্যই তাদেরকে দেখবে যে অন্য লোকদের চেয়ে জীবনযাপনের ব্যাপারে তারা বেশি লোভী। ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এবং যারা শিরিক করে, তো যারা শিরিক করে, যারা মুশরিক, তারা চায় তাদের বয়স যেন হাজার বছর হয়। ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মারা, তো তাদের এই দীর্ঘ বয়সের আকাঙ্ক্ষাটা তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে না। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তো তারা যা করছে আল্লাহ তাআলা সব দেখছেন। সাদরুল ফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি আল হাদি খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে মোবারকার আলোকে ইরশাদ করেন, মুশরিকদের একটি দল যারা অগ্নি পূজক, তারা যখন পরস্পরের সাথে সাক্ষাৎ করে তারা বলে যে হাজার সাল, অর্থাৎ তারা একে অপরকে বলে যে তুমি হাজার বছর জীবিত থাকো, মানে এটা সম্বোধন করে। তো মুশরিকদের আকাঙ্ক্ষা হচ্ছে হাজার বছর জীবিত থাকা, তারা জীবন যাপনের ক্ষেত্রে খুব লোভী। হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে শাহেনশাহে মদিনা করারে কলব সিনা ফেজে গঞ্জিনা সাহেবে মুয়াত্তর পসিনা বাইসে নুজুলে সাকিনা, আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আদম সন্তানের কাছে স্বর্ণের দুটি উপত্যকা থাকে, তারপরে সে তৃতীয় উপত্যকার আকাঙ্ক্ষা করবে, এবং ইবনে আদম অর্থাৎ আদম সন্তানের পেট কেবলমাত্র মাটি পূর্ণ করতে পারে। তো মানুষের আকাঙ্ক্ষার মানে শেষ নাই, কারো কাছে একটা দোকান আছে দুটা দোকান করতে চায়, কারো কাছে একটি গাড়ি আছে সে দুটি গাড়ি করতে চায়, কারো কাছে একটি বাড়ি সে আরও দুইটা বাড়ি করতে চায়, কারো কাছে এত লাখ টাকা আছে তো আরও বেশি চায়, দ্বিগুণ, মানে চাহিদার শেষ নেই। তো আমরা দুনিয়াবি বস্তুর প্রতি আমাদের লোভ লালসা রয়েছে, তো আমরা কি আখিরাতের প্রতি আমাদের লোভ আছে? নেকির প্রতি আমাদের লোভ আছে? নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের লোভ আছে? তাসবিহ তাহলিলের ক্ষেত্রে আমাদের লোভ আছে? মাদনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা এমন তো নয় যে আমরা দুনিয়াবি বস্তুর দিকে আমাদের আমাদের লোভটা বেড়ে গিয়ে আমরা আখিরাত থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তো আমরা আমাদের অন্তরে মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর প্রেম ভালোবাসা এবং আল্লাহর তালার আনুগত্যের প্রতি মানে মনোনিবেশ করার আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেয়। তো নামাজ পড়ার ক্ষেত্রে যেন আমরা আকাঙ্ক্ষী হই, প্রথম কাতারে মসজিদে এসে নামাজ আদায় করার ব্যাপারে আকাঙ্ক্ষী হই, আমরা আকাঙ্ক্ষা করি প্রথম কাতারে যাওয়ার ব্যাপারে আমাদের লোভ হয় না কেন? যখন আমাদের দোকান খুলতে হবে তখন তাড়াতাড়ি সকালবেলা খুলতে হবে যেন কাস্টমার আমার দোকানে আসে। তো ফজরের নামাজের জন্য আমরা তাড়াহুড়ো করি না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো, আমার ফজল তালাশ করো। ফজল অর্থ রিজিক। তো যখন মানুষ ফজরের নামাজ আদায় করে যখন দুনিয়ার বুকে ছড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দেয়। ইভেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালের মধ্যে বরকত দিয়ে দাও। তো সকালে দেখবেন যে কাজ করা হয় না কেন সেটার মধ্যে বরকত থাকে। দেখবেন যদি কেউ বই মুখস্থ করতে চায়, দেখবেন খুব দ্রুত সকালবেলা মুখস্থ হয়ে যায়। কেউ যদি দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, তার ব্যবসার মধ্যে বরকত হয়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার এবং তার হাবিব আলী সালাতুসলামের আনুগত্য করার তৌফিক দান করুক। তোমাদের জন্য দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামীর প্রকাশিত প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত 232 পৃষ্ঠা সম্বলিত কিতাব হির্স, এর 13 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে হির্সের সম্পর্ক, অর্থাৎ লোভের সম্পর্ক সওয়াবের সাথেও থাকে আবার আজাবের সাথেও থাকে। যদি নেকির কাজের প্রতি তার লোভ থাকে তাহলে সেটা সওয়াবপূর্ণ কাজ হবে, আর যদি গুনাহের দিকে তার যদি লোভ থাকে সেটা গুনাহপূর্ণ হবে। তো যদি আমরা আলোচনা করি দেখা যাবে যে লোভ তিন প্রকার। একটা হচ্ছে ভালো লোভ, যেটাকে আরবিতে বলা হিরসে মাহমুদ, আর একটা হচ্ছে হিরসে মজমুম অর্থাৎ মন্দ লোভ, আর একটা হচ্ছে হিরসে মুবাহ অর্থাৎ মুবাহ লোভ। তো প্রথমটা যেটা হিরসে মাহমুদ, যেটা ভালো কাজ করার যেগুলো সেটা পছন্দনীয় এবং শরীয়ত সেটাকে পছন্দ করে, আর যেটা দ্বিতীয় নাম্বার হিরসে মজমুম নিন্দনীয় হিরস, এটা শরীয়তের কাছে পছন্দনীয় নয়, আর হিরসে মুবা না এটা গুনাহ না এটা সওয়াব। তবে ভালো ভালো যদি নিয়ত করা হয় তাহলে এটা নেকিতে পরিণত হবে। আসুন আমরা এই তিন প্রকার সম্পর্কে কিছুটা জানি। হিরসে মাহমুদ অর্থাৎ ভালো লোভ কোনগুলো? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নেক আমল করাটা ইনশাআল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুতরাং নেকির লোভ করাটা পছন্দনীয়, যেমন নামাজের লোভ করা, রোজা, হজ, জাকাত, সাদকা, খয়রাত, তিলাওয়াত, জিক্রুল্লাহ, দুরুদ পাক, ইলম অর্জন, মানুষের সাথে ভালো আচরণ, নেকির দাওয়াত দেওয়া, এগুলোর ক্ষেত্রে লোভ থাকাটা ভালো, বরঞ্চ সওয়াবের কাজ। আর কিছু কিছু লোভ যেগুলো নিন্দনীয় হিরসে মজমুম, সেগুলো হচ্ছে যে আর যার পরিণতি দৌজক হয়ে থাকে, যেমন রিশওয়াত, ঘুষের লোভ রাখা, চাকরি অলরেডি আছে, মাসিক বেতন পাচ্ছে, তারপরও ঘুষ বন্ধ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার, ঘুষ গ্রহীতা ঘুষদাতা উভয় জাহান্নামের মধ্যে রয়েছে। তারপর চুরি করার লোভ, তারপর কুদৃষ্টি দেওয়ার লোভ, ব্যভিচার করার লোভ, সমকামিতার লোভ, নাউজুবিল্লাহ, সুশ্রী বালকদের প্রতি লোভ, তারপর আত্মগৌরবের লোভ, ফিল্ম নাটক দেখার লোভ, গান বাজনা শোনার লোভ, নেশার লোভ, জুয়ার লোভ, গীবত করার লোভ, অপবাদ দেওয়ার লোভ, চুগলখড়ি করার লোভ, গালি দেওয়ার লোভ, কুধারণা করার লোভ, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করার লোভ এবং মানুষের দোষ ত্রুটিকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লোভ, এটা খুবই নিন্দনীয় লোভ। আর এই সমস্ত কাজ জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, এই সমস্ত কাজ করলে মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে। আর কিছু লোভ রয়েছে, কিছু হিটস রয়েছে যেগুলো মুবাহ, করলে না সওয়াব পাওয়া যায়, না করলে গুনাহ পাওয়া যায় না। তবে হ্যাঁ, যদি ভালো ভালো নিয়ত সহকারে যদি করা হয় তাহলে সওয়াব পাওয়া যাবে। যেমন খাবার খাওয়া, খাবার খাবার লোভ, খাবার খাওয়ার লোভ, এটা গুনাহ নয়, কিন্তু যদি সওয়াবের নিয়তে, যদি ভালো ভালো নিয়ত সহকারে যদি মানুষ খাবার খায়, ইয়া ওয়াজিদু পাঠ করে খায়, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খায়, তাহলে এগুলো সওয়াবে পরিণত হবে। তারপর খাবার পান করা, ঘুমানো, ধন দৌলত সঞ্চয় করা, বাড়ি বানানো, উপহার দেয়া, উত্তম লেবাস পরিধান করা, অন্যান্য অনেকগুলো কাজ আছে যেগুলো মুবাহ। সুতরাং এগুলোর লোভ করাটা হচ্ছে মুবাহ, না সওয়াব না গুনাহ। হিরসে মুবাহর একটা উদাহরণ দেখুন, যে আতর লাগানো, আতর লাগানো একটি মুবাহ কাজ, যদি ভালো ভালো নিয়ত করে ফেলি তাহলে এতে সওয়াব পাওয়া যায়। সুতরাং যখনই আতর লাগাবেন তখন ভালো ভালো নিয়ত সহকারে আতর লাগান। আরিফ বিল্লাহ মুহাক্কিক আল ইতলাক খাতিমুল মুহাদ্দিসিন হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি তাআলা লিখেন, মুবাহ কাজের মধ্যে ভালো ভালো নিয়ত করলে সওয়াব পাওয়া যায়। উদাহরণস্বরূপ সুগন্ধি লাগানো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। মসজিদে যাওয়ার সময় ভালো ভালো নিয়ত সহকারে সুগন্ধ লাগানো, তো এগুলো কাজ করলে, এই নিয়ত করলে ইনশাআল্লাহ আতর লাগানোরও সওয়াব পাওয়া যাবে। তো মাঝে জানা দর্শকবৃন্দ, আমরা এই আলোচনার মধ্যে বুঝতে পারলাম লোভ তিন প্রকার, একটা হচ্ছে ভালো লোভ, আরেকটা হচ্ছে মন্দ লোভ, আরেকটা হচ্ছে মুবাহ লোভ। তো যেটা মন্দ লোভ সেটা থেকে আমাদের বাঁচতে হবে। মাঝে জানা দর্শকবৃন্দ, আসুন আমরা মন্দ লোভ সংক্রান্ত একটি ঘটনা শুনি, যে তাবলিগে কুরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামের প্রকাশিত প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনা থেকে প্রকাশিত 232 পৃষ্ঠা সম্বলিত একটি কিতাব হিরস, এর 6 নং পৃষ্ঠায় লেখা আছে যে হযরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন আলী জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা একটি কিতাব উয়ুনুল হিকায়াত। তো উয়ুনুল হিকায়াতের মধ্যে একটি চমৎকার ঘটনা লিপিবদ্ধ আছে। লেখা আছে, কারো বাসায় একটি নাগিনী সাপ, নাগিনী থাকতো, যে প্রত্যেক দিন একটি সোনার ডিম পাড়ত, আর ঘরের মালিক ওই যে ফ্রিতে বিনামূল্যে এই সম্পদ পাওয়ার কারণে খুব আনন্দিত থাকতো, আর সে নিজের ঘরের লোকদেরকে বলে রেখেছিল যে এই ডিমের কথা যেন কাউকে না বলে। কয়েক মাস পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে আর সে ডিমটি দিতে থাকে। তো তারপর একদিন নাগিনী সাপ তার ছিদ্র থেকে বের হলো আর তার ছাগলকে কামড় দিল, ছাগল অন দ্য স্পট ডেথ মারা গেল। তো তার মানে বিষ এমন বিষাক্ত ছিল যে অন দ্য স্পট ডেথ হয়ে গেল। এটা দেখে ঘরের লোকেরা খুবই রাগান্বিত হলো আর নাগিনীকে মারার জন্য খুঁজতে লাগলো। তো ঘরের মালিক তাদেরকে, পরিবারের লোকদেরকে এটা বলে ঠান্ডা করে দিল যে আমাদের যে ছাগল মারা গিয়েছে তার চেয়ে যে আমাদের প্রত্যেক দিন একটা ডিম পাওয়া যায়, স্বর্ণের ডিম, তার মূল্য অনেক বেশি, তো ছাগলের টেনশন করার দরকার নেই, সাপকে ছেড়ে দাও, তাকে মারার প্রয়োজন নেই। কিছুদিন পর আবার ওই নাগিনী ওই বাড়ির মালিকের যে গাধা ছিল ওই গাধাকে কামড় দিয়ে দিল, আবার গাধা মারা গেল। পরিবারের লোকেরা আবার বের হলো লাঠিসোঁটা নিয়ে যে সাপকে মারতে হবে। পরে আবার ঘরের মালিক তাদের সবাইকে এটা বুঝিয়ে ঠান্ডা করে দিল যে আমরা যে প্রত্যেক দিন সোনার ডিম পাচ্ছি কোনো সমস্যা নাই, এর এটা দ্বারা তো আমরা আরও গাধা কিনতে পারবো, ছাগল কিনতে পারবো, কোনো সমস্যা নাই, তো তাকে ছেড়ে দাও। তো ঘরের লোকেরা তাদের এই ছাগল হারানোর বেদনা, গাধা হারানোর বেদনা ভুলে গেল। তো এভাবে 2 বছর পর্যন্ত সাপ আর কাউকে কামড় দেয়নি। হঠাৎ একদিন ওই নাগিনী সাপ কী করলো, বাসার এক গোলামকে কামড় দিয়ে দিল। আবার যখন গোলামকে কামড় দিল, বিষটা এমন বিষাক্ত ছিল যে সাথে সাথে গোলাম মারা গেল। আবার বাড়ির লোকেরা আবার সাপকে মারার জন্য আবার খোঁজাখুঁজি শুরু করলো। আবার ওই লোকটা তার পরিবারের লোককে ঠান্ডা করে দিল, এই বলে যে আমরা তো সোনার ডিম পাই। কিছুদিন পরে আবার ওই সাপ, ওই নাগিনী বের হলো, আর ওই লোকটার একমাত্র সন্তান ছেলেকে কামড় দেয়, আর ছেলেকে কামড় দেওয়ার কারণে সাথে সাথে ছেলেও মারা গেল। এইবার লোকটা বলল যে এইবার আমি সাপকে ছাড়বো না, এবার তাকে আমি মেরেই ফেলবো। লাঠি সোঁটা নিয়ে সে বের হলো মারার জন্য, কিন্তু সাপকে আর খুঁজে পাচ্ছে না। আর সাপ যে প্রত্যেক দিন এসে ডিম দিত, ডিম দেওয়া বন্ধ করে দিল। অনেক দিন হয়ে গেল আর ডিম পায় না, কিন্তু লোকটার মাঝে তো লোভ ছিল, ওই ডিম পাওয়ার লোভ ছিল। এখন করবেটা কি? সে এবং তার স্ত্রী আলোচনা করলো, সাপ তো চলে গেছে, আমাদের সন্তানও চলে গেল, সাপও গেল সন্তানও চলে গেল আর ডিমও চলে গেল, স্বর্ণের ডিম। এখন করণীয়টা কি? তো দুজন স্বামী স্ত্রী মিলে চিন্তা করলো যে আমরা এক কাজ করি, যেটা সাপের ছিদ্র ছিল সেখানে একটু মানে সুগন্ধিময় ধোঁয়া টুয়া দিয়ে দিই, আর সেখানে লুবান যদি দিয়ে দেওয়া হয়, আগরবাতি লাগিয়ে দেওয়া হয়, সুগন্ধ ছড়ানো হয়, তাহলে হয়তো বা সাপ আবার আসবে। তো সাপ আবার কি করলো? আসা শুরু করলো। এবার সাপ কি করত? সাপ এসে এবার ডিম নয় বরঞ্চ মুক্তা দিত, মুক্তা দেওয়া শুরু করলো। তো প্রত্যেকদিন আবার সে মুক্তাগুলো রাখছে। একদিন এসে সে কি করলো, তার স্ত্রীকে কামড় দিয়ে দিল। এখন স্ত্রীকে কামড় দেওয়ার সাথে সাথে স্ত্রীও মারা গেল। এখন সে করবেটা কি? কিন্তু তার মাঝে লোভ, ওই যে মুক্তার লোভ, যা কিছুদিন পর প্রত্যেক দিন সে পাচ্ছেই আর পাচ্ছেই, আর আশপাশের লোকেরাও জানে না যে কী অবস্থা, কাউকে খবর দেয়নি। তো কিছুদিন পরে এখন যে তার কাছে এতগুলো স্বর্ণের ডিম জমা হয়ে গেছে, মুক্তা জমা হয়ে গেছে, বাসায় তো আর কেউ নেই, তার না সন্তান আছে, না তার স্ত্রী আছে, না ছাগল আছে, না গাধা আছে, না গোলাম, কেউ নাই, সে শুধু একা। এখন সে কী করতো? ওই সম্পদের লোভে, চুরি যেন না হয়ে যায়, মাথার নিচে দিয়ে টুকরির মধ্যে সেগুলো ডিমগুলো রেখে আর মাথা দিয়ে সে সেখানে ঘুমাতো। তো একদিন সাপ বের হয়ে আবার ওই লোকটাকে দংশন করলো। যখন দংশন করলো, চিৎকার দেওয়া শুরু করলো, আশপাশের লোকেরা এসে জড়ো হয়ে গেল। বলে ব্যাপারটা কি? যখন সে মৃত্যু শয্যায় চলে আসছে, তখন লোকদেরকে জানাচ্ছে যে এই এই বিষয়, একটা সাপ ছিল, আমার প্রত্যেক দিন স্বর্ণের ডিম দিত, মুক্তা দিত, আমার পরিবারের সকল সদস্যদেরকে সে কামড় দিয়ে শেষ করে দিয়েছে। তখন লোকেরা তাকে ধিক্কার দিতে লাগলো, তুমি আমাদেরকে জানাওনি কেন যে এই সাপ প্রত্যেক দিন ডিম দেয়? বলে আমি লোভের কারণে, সম্পদের লোভের কারণে আমি কাউকে জানাইনি যে হয়তো বা তোমরা সে সাপটাকে নিয়ে নিবে, ডিমটা নিয়ে নিবে। হায় আফসোস, আজ আমার কাছে ডিম আছে, মুক্তা আছে, কিন্তু আমার স্ত্রী নেই, আমার সন্তান নেই, আমার বাচ্চা নেই, আমার গোলাম নেই, আমার ছাগল নেই, আমার গাধা নেই, আমার বকরি নেই, সব শেষ। এখন এই যে সম্পদ ডিম আছে, এটাও আমাদের কাছে নেই। এই সম্পদটা নিয়ে সে লোকদেরকে দিয়ে দিল, এটা নিয়ে নাও, এই সম্পদও আজ আমার হলো না, আমার লোভের কারণে। আজ লোকেরা বলতে লাগলো, দেখো আজকে যদি তুমি যদি আমাদেরকে প্রথমে জানিয়ে দিতে, আর আমরা ওই নাগিনী সাপকে যদি প্রথমেই মেরে ফেলতাম, আজকে তোমার গাধা মরতো না, আজ তোমার ছাগল মরতো না, তোমার গোলাম মারা যেত না, তোমার একমাত্র পুত্র সন্তান মারা যেত না, না তোমার স্ত্রী মারা যেত, এবং না তুমি মারা যেতে। তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ, এই ঘটনা দ্বারা আমরা কী বুঝলাম? যে যে চাই চাই আরও চাই, লোভ শেষ হয় না, যে আদম সন্তানের পেট মাটি ভরতে পারবে, একটা স্বর্ণের পাহাড় থাকলে আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে, একটা গাড়ি থাকলে আরেকটা গাড়ি লাগবে, একটা বাংলো থাকলে আরেকটা বাংলো লাগবে, 1 কোটি টাকা থাকলে 2 কোটি টাকা, একটা দোকান থাকলে 2টা দোকান, চাই আর চাই। সেটা হালাল পন্থায় কামাই করছে নাকি হারাম পন্থায়, সেটা দেখার কোনো বিষয় না, বাস টাকা উপার্জন। আরে যার জন্য টাকা উপার্জন করছেন, কেয়ামতের দিন তারা আপনাকে রক্ষা করবে না, মারা যাবেন, কে আপনাকে নেকির আমল দিবে? আপনার কেয়ামতের দিন ভাই ভাইয়ের হবে না, কেয়ামতের দিন বাবা মা সন্তানের হবে না। হ্যাঁ, কেয়ামতের দিন যদি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দয়া করেন তাহলে আমাদের শাফাআত নসিব হবে। তো যার জন্য ডাকাতি করছেন, যার জন্য চুরি করছেন, যার জন্য লোভ লালসা করছেন, তাদের কাছ থেকে তো কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও ওই আগুন থেকে, যে আগুনের ইন্ধন মানুষ এবং পাথর হবে। কিন্তু আজকে আমরা পরিবারের জন্য এত কিছু করি, কিন্তু আমরা কি নিজে নামাজি হওয়ার চেষ্টা করেছি যে আমি নিজে নামাজ পড়বো, আমার পরিবারবর্গকে নামাজ পড়াবো, নিজে নেককার হব, আমার পরিবারবর্গকে নেককার মানাবো, নিজে কোরআন তিলাওয়াত করব, আমার পরিবারবর্গকে কোরআন শেখাবো, আমাদের মাথায় কি এগুলো ইন্টেন্সিটি আছে? নাই। নেককার বানানোর কোনো চিন্তা নেই, নামাজ আমরা পড়ছি ওই দেখে দেখে, নামাজের নামাজকে শুদ্ধ করতে হবে, নামাজের শর্ত আছে, নামাজের ফরজ আছে, নামাজের ওয়াজিব আছে, নামাজের মুস্তাহাব আছে, দুনিয়ার সব কাজ শিখি আমরা, ব্যবসা বাণিজ্য শিখি, কম্পিউটার শিখি, হুন্ডা কেউ নতুন বাইক নিয়েছে, বাইক চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য সেটা আবার হুন্ডা চালানো শিখে পরীক্ষা পর্যন্ত দেয়, টাকা দিয়ে পরীক্ষা নেয়, লাইসেন্স নেয়, কিন্তু নামাজের জন্য কি আমরা নামাজ শিখেছি? কোরআন যে নামাজ পড়ার জন্য যে কোরআন শুদ্ধভাবে পড়তে হবে, আমরা কি কোরআন শিখেছি? অনেক সময় মসজিদে তো কোরআন শরীফ ফ্রিতে শিক্ষা দেওয়া হয়, অনেক মসজিদে, আমরা কি কোরআন গিয়ে শেখার জন্য চেষ্টা করেছি? করি না। মোবাইল, নতুন মোবাইল আসছে, মোবাইল চালানো শিখি না? মোবাইলও শিখি, ল্যাপটপ শিখি, হ্যাঁ আইপ্যাড চালানো শিখি, কিন্তু নামাজের ক্ষেত্রে যখন আসে আমরা যে দেখে আসতেছি আগে থেকে, তাদেরকে দেখে দেখে আমরা কী করছি? নাস নামাজ আদায় করছি। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী আমল করতে হবে। আর সেই নীতিমালা অনুযায়ী যদি আমরা আমল না করি, নামাজের শর্ত থেকে যদি একটা শর্ত বাদ পড়ে যায় নামাজ হবে? নামাজের ফরজ থেকে যদি একটা ফরজ বাদ পড়ে যায় হবে? আমরা শিখি, আসুন আমরা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে চলে আসি, মাদানী কাফেলায় সফর করি, ইনশাআল্লাহ জাল্লা আমাদের নামাজও পরিশুদ্ধ হয়ে যাবে এবং কোরআন তিলাওয়াতও পরিশুদ্ধ হয়ে যাবে। তোমাদের চেরা দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।